দানিয়েলের বই সংখ্যা ৮৭
দশ কুমারীর দৃষ্টান্তের উন্মোচন অড অ্যাডভেন্টিস্ট ইতিহাসের মধ্য দিয়ে এক গভীর যাত্রা।
দশ কুমারীর দৃষ্টান্ত অ্যাডভেন্টিস্টদের অভিজ্ঞতাকে চিত্রিত করে।
মথি ২৫ অধ্যায়ের দশ কুমারীর দৃষ্টান্ত অ্যাডভেন্টবাদী লোকদের অভিজ্ঞতাকে চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩৯৩
মিলারাইট অ্যাডভেন্টিস্টরা দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পূরণ করেছিল।
আমি প্রায়ই দশ কুমারীর দৃষ্টান্তটির দিকে নির্দেশিত হই, যাদের মধ্যে পাঁচজন জ্ঞানী ছিল এবং পাঁচজন মূর্খ। এই দৃষ্টান্ত অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং পূর্ণ হবে, কারণ এ সময়ের জন্য এর একটি বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার ন্যায় এটি পূর্ণ হয়েছে এবং সময়ের শেষ পর্যন্ত বর্তমান সত্যরূপে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড অগস্ট ১৯৮৯
প্রথম স্বর্গদূতের আন্দোলনের ইতিহাস তৃতীয় স্বর্গদূতের আন্দোলনকে প্রতিনিধিত্ব করে এবং দৃষ্টান্তটির চূড়ান্ত কেন্দ্রবিন্দু হল কুমারীদের কাছে তেল আছে কিনা, যা হল শেষ বৃষ্টির বার্তা।
একটি জগৎ দুষ্কর্মে, প্রতারণা ও বিভ্রমে মৃত্যুর ছায়াতেই পড়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে। তাদের জাগাতে আত্মার তীব্র বেদনা কারা অনুভব করছে? কোন কণ্ঠ তাদের কাছে পৌঁছাতে পারে? আমার মন ভবিষ্যতের দিকে চলে যায় যখন সেই সংকেত দেওয়া হবে, দেখ বর আসছেন, তোমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে এসো। কিন্তু কেউ কেউ তাদের প্রদীপে তেল ভরার জন্য তেল সংগ্রহ করতে দেরি করে ফেলবে, আর খুব দেরিতে তারা বুঝবে যে তেল দ্বারা যে চরিত্র বোঝানো হয়েছে তা হস্তান্তরযোগ্য নয়। ওই তেল হল খ্রিস্টের ধার্মিকতা, এটি চরিত্রকে নির্দেশ করে, আর চরিত্র হস্তান্তরযোগ্য নয়। কেউ অন্যের জন্য এটি অর্জন করে দিতে পারে না। প্রত্যেককে নিজ নিজ জন্য পাপের প্রত্যেক দাগ থেকে পরিশুদ্ধ একটি চরিত্র অর্জন করতেই হবে। বাইবেল ইকো ৪ মে ১৮৯৬
দৃষ্টান্তে তেল বলতে চরিত্র এবং খ্রিস্টের ধার্মিকতা বোঝানো হয়েছে। একটি পবিত্রীকৃত চরিত্র কেবল তাদের দ্বারাই গঠিত হয় যারা ঈশ্বরের বাক্য ভক্ষণ করে।
তোমার সত্যের দ্বারা তাদের পবিত্র কর।
তোমার বাক্যই সত্য, যোহন ১৭:৯।
তেল হল ঈশ্বরের আত্মার বার্তাসমূহ।
যখন আমরা তিনি আমাদের কাছে যে বার্তাগুলি পাঠান সেগুলি গ্রহণ করি না, তখন ঈশ্বর অসম্মানিত হন। এইভাবে আমরা সেই সোনালী তেল প্রত্যাখ্যান করি যা তিনি আমাদের আত্মায় ঢালতে চান, যাতে তা অন্ধকারে থাকা লোকদের কাছে পৌঁছে দেওয়া যায়। রিভিউ অ্যান্ড হেরাল্ড ২ জুলাই ১৮৯৭
তেল হল ঈশ্বরের বাক্যের বার্তাসমূহ, যা খ্রিস্টের ধার্মিকতার পবিত্রীকরণকারী উপস্থিতি বহন করে। দশ কুমারীর দৃষ্টান্তে, যা হাবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের ভবিষ্যৎবাণীও বটে, মধ্যরাতের আহ্বানের বার্তা, যা খ্রিস্টের ধার্মিকতারই বার্তা, ১৮৭৮ সালের বিদ্রোহে জোন্স ও ওয়াগনারের বার্তার মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছিল।
প্রভু তার মহাকরুণায় এল্ডার ওয়াগনার ও জোন্সের মাধ্যমে তার জনগণের কাছে এক অত্যন্ত মূল্যবান বার্তা পাঠিয়েছিলেন। এই বার্তার উদ্দেশ্য ছিল সমগ্র বিশ্বের পাপের জন্য বলি ঊর্ধ্বে উত্তোলিত সেই ত্রাণকর্তাকে বিশ্ববাসীর সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা। এটি দেখিয়েছিল যে জামিনদারের প্রতি বিশ্বাসের মাধ্যমে মানুষ ধার্মিক বলে গণ্য হয়। এটি মানুষকে খ্রিস্টের ধার্মিকতা গ্রহণ করতে আহ্বান জানিয়েছিল, যা ঈশ্বরের সমস্ত আজ্ঞার প্রতি আনুগত্যে প্রকাশ পায়। অনেকেই যিশুর প্রতি দৃষ্টি হারিয়ে ফেলেছিল, তাদের প্রয়োজন ছিল তাদের দৃষ্টি নিবদ্ধ করা তার ঐশ্বরিক ব্যক্তিত্বের দিকে, তার গুণাবলীর দিকে এবং মানব পরিবারের প্রতি তার অপরিবর্তনীয় প্রেমের দিকে। সমস্ত ক্ষমতা তার হাতে অর্পিত হয়েছে যাতে তিনি মানুষের কাছে প্রাচুর্যপূর্ণ দান বিতরণ করতে পারেন, অসহায় মানুষকে তার নিজের ধার্মিকতার অমূল্য দান প্রদান করে। এটাই সেই বার্তা যা ঈশ্বর পৃথিবীকে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এটি তৃতীয় স্বর্গদূতের বার্তা যা উচ্চ স্বরে ঘোষণা করা হবে এবং যার সঙ্গে থাকবে প্রভূত পরিমাণে তার আত্মার বর্ষণ। টেস্টিমনিস টু মিনিস্টার্স ৯১
বার্তাটি হচ্ছে শেষ বৃষ্টির বার্তা।
অন্তিম বৃষ্টি ঈশ্বরের লোকদের উপর বর্ষিত হবে। এক পরাক্রান্ত স্বর্গদূত স্বর্গ থেকে নেমে আসবেন এবং সমগ্র পৃথিবী তার মহিমায় আলোকিত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড ২১ এপ্রিল ১৮৯৯
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যখন পরাক্রমশালী স্বর্গদূত অবতীর্ণ হলেন, তখন শেষ বৃষ্টি ঝরতে শুরু করল এবং দশ কুমারীর উপমা ও হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ে যেভাবে উপস্থাপিত হয়েছে সেভাবে মিলারাইটদের ইতিহাস পুনরাবৃত্ত হতে শুরু করল। তখনই ঈশ্বরের শেষ দিনের জনগণ স্বর্গদূতের হাতে থাকা পুস্তকটি খেয়ে নিল এবং এর ফলে তারা জিরোমিয়ের প্রাচীন পথসমূহে ফিরে যেতে পরিচালিত হল এবং এভাবেই তারা সতর্কবার্তার সিংহা বাজানোর জন্য প্রহরী হয়ে উঠল। সিংহার সেই সতর্কবার্তাটি ছিল লাওদিকিয়ার বার্তা, যেটিকে জিসাইয়া উচ্চস্বরে আহ্বান হিসেবে উপস্থাপন করেছেন।
জোরে ক্রন্দন কর, সংযত হয় না,
তুর্যের ন্যায় তোমার কণ্ঠ উচ্চ কর, এবং আমার প্রজাদের তাদের অপরাধ ও জাকবের গৃহকে তাদের পাপসমূহ প্রকাশ কর। জিসাইয়ুন ১৮:১।
প্রথম ও তৃতীয় দেবদূতের সংস্কার আন্দোলন একটি শেষ সময়ে শুরু হয়। সেই সময়ে একটি জ্ঞান বৃদ্ধি ঘটে যা তখনকার জীবিত প্রজন্মকে পরীক্ষা করবে, তবে কেবল তখনই যখন সেই জ্ঞানটি একটি আনুষ্ঠানিক বার্তা হিসেবে প্রকাশিত হবে। এরপর সেই আনুষ্ঠানিক বার্তাটি ক্ষমতায়িত হয় এবং সেই ক্ষমতায়নের চিহ্ন হল এক দেবদূতের অবতরণ। দেবদূতের অবতরণ হাবাক্কুকের বিতর্ককে চিহ্নিত করে এবং দুটি শ্রেণী এমন এক বার্তাকে চিহ্নিত করতে শুরু করে যা হয় অন্তিম বৃষ্টির সত্য বার্তা, নয়তো তার জাল প্রতিরূপ। তখন বিশ্বস্তরা ঈশ্বরের প্রহরী হয়ে ওঠে, যারা সতর্কবার্তার তুরি বাজাতে শুরু করে।
সত্য তুর্যধ্বনির বার্তা হাবাক্কুকের দুটি ফলকে উপস্থাপিত আলোর উপর প্রতিষ্ঠিত। এটি লাওদিকিয়ার প্রতি এক সতর্কবার্তা এবং ঈশ্বরের জনগণের পাপসমূহ চিহ্নিত করে এমন সতর্কবার্তাও বটে। বিতর্ক ততক্ষণে তীব্রতর হতে থাকে যতক্ষণ না প্রথম হতাশা আসে, তখন এক শ্রেণী উপহাসকারীদের সমাবেশে পরিণত হয় এবং সত্য প্রহরীদের আহ্বান করা হয় যেন তারা হতাশার পূর্বে যে বার্তার জন্য যে উৎসাহ তারা প্রদর্শন করেছিল তাতে ফিরে আসে। প্রহরীরা ফিরে এলে তারা বুঝতে পারল যে তারা অপেক্ষার সময়ে রয়েছে এবং যে বার্তাটি ব্যর্থ হয়েছে বলে মনে হয়েছিল সেটি আসলে পূর্ণ হতে চলেছে, তবে ঈশ্বরের ক্রমে সেই বার্তাটি অল্প সময়ের মধ্যে তবু সময়ের একটি পর্ব জুড়েই বিকশিত হয়েছিল এবং যখন সেই বার্তাটি আসে সেটিকে মধ্যরাত্রির ডাকের বার্তা হিসেবে উপস্থাপিত করা হয়, যা কেবল সেই বার্তারই বৃদ্ধি যে বার্তা স্বর্গদূত অবতীর্ণ হলে শক্তি পেতে শুরু করেছিল।
বার্তার আগমনে স্বর্গদূতের অবতরণের সময় প্রহরীর দায়িত্ব গ্রহণকারীদের এবং যারা তা অস্বীকার করেছিল তাদের মধ্যে একটি বিভাজন সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিভাজন নির্দেশ করে সেই সময়কে যখন ১৪৪,০০০এর ওপর সিল আরোপিত হয়, যা ঘটে অন্তিম বৃষ্টির বর্ষণের পূর্বেই, সেই পরিমাপ ছাড়াই যা আরোপিত হয়েছিল সেই অন্তিম বৃষ্টির ওপর যা স্বর্গদূত অবতরণ করার সময় শুরু হয়েছিল।
মিলারাইটদের ইতিহাসটি ১৪৪,০০০ জনকে সিল মোহর করার সময়ের শেষ বৃষ্টির একটি উদাহরণ। ওই ইতিহাসে হাবাক্কুকের বিতর্কটি সত্য ও মিথ্যা দুই ধরনের শেষ বৃষ্টির বার্তার ওপর ভিত্তি করেছিল। পৌল এক শ্রেণীকে চিহ্নিত করেন তাদের হিসেবে যাদের সত্যের প্রতি ভালোবাসা আছে এবং অন্য শ্রেণীকে তাদের হিসেবে যারা সত্যের প্রতি ভালোবাসা নেই এবং মিথ্যাকে বিশ্বাস করেছে বলে প্রবল বিভ্রান্তি গ্রহণ করে।
মিলারাইট আন্দোলন সত্যের এমন এক বিকাশকে উপস্থাপন করে যা শেষ সময় থেকে শুরু করে মধ্যরাত্রির আর্তনাদে পবিত্র আত্মার বর্ষণ পর্যন্ত জ্ঞান ও ক্ষমতায় ক্রমবর্ধমান। মিলারাইট আন্দোলন কিছু নির্দিষ্ট সমান্তরাল মাইলফলক চিহ্নিত করেছিল, যেমন একটি শেষ সময় জ্ঞানবৃদ্ধি দ্বারা নির্দেশিত বার্তার আনুষ্ঠানিকীকরণ, একজন স্বর্গদূতের অবতরণ দ্বারা চিহ্নিত বার্তার ক্ষমতায়ন, দশ কুমারীর উপমা পরিচয় করিয়ে দেওয়া একটি প্রথম হতাশা, মধ্যরাত্রির আর্তনাদ নামে উপস্থাপিত পবিত্র আত্মার এক বর্ষণ এবং তারপর শেষের দিকে একটি দ্বিতীয় হতাশা, যেখানে একটি ব্যবস্থার দরজা বন্ধ হয় এবং আরেকটি ব্যবস্থার দরজা খোলা হয়।
ঈশ্বর প্রকাশিত বাক্য ১৪ বার্তাগুলিকে ভবিষ্যৎবাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন এবং এই পৃথিবীর ইতিহাসের শেষ না হওয়া পর্যন্ত তাদের কাজ বন্ধ হবে না। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলি এখনও এই সময়ের জন্য সত্য এবং এরপর যে বার্তাটি আসে তার সঙ্গে সমান্তরালে চলবে। তৃতীয় স্বর্গদূত উচ্চ স্বরে তার সতর্কবাণী ঘোষণা করে। এই সব ঘটনার পর জোহন বললেন, আমি আরেক স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তার কাছে মহা ক্ষমতা ছিল এবং তার মহিমায় পৃথিবী আলোকিত হয়ে উঠল। এই আলোক ছটায় তিনটি বার্তার আলো একত্রিত হয়েছে। দ্য ১৮৮৮ ম্যাটেরিয়ালস অর্ঝানসিন।
মিলারবাদী আন্দোলন, যা ১৪৪,০০০এর আন্দোলনগুলোর প্রতিরূপ হিসেবে ধরা হয়, ড্যানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের ১৩ ও ১৪ পদে উল্লিখিত
2300 বছরের ভবিষ্যৎবাণী এবং 2520 বছরের ভবিষ্যৎবাণীর সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত ছিল। অন্ত সময়ে ইসরায়েলের উত্তর রাজ্যের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের সাত সময় সমাপ্তিতে এসে পৌঁছায়। 1831 সালে মিলারের বার্তার আনুষ্ঠানিকীকরণ কিং জেমস বাইবেল প্রকাশের 220 বছর পর ঘটেছিল।
মিস মিলার অন্যান্য দেশে এই বার্তায় প্রভাবিতদের মতোই প্রথমে মনে করেছিলেন সাময়িক পত্র ও পুস্তিকায় লিখে এবং প্রকাশ করে তার দায়িত্ব পালন করবেন। তিনি প্রথমে তার মতামত প্রকাশ করেন ভারমন্ট টেলিগ্রাফে, এটি একটি ব্যাপটিস্ট পত্রিকা যা ভারমন্টের ব্র্যান্ডন শহরে মুদ্রিত হতো। এটি ছিল 1831 সালে জন লফবরো মহান দ্বিতীয় আগমন আন্দোলন 1200.10
তৃতীয় স্বর্গদূতের শেষ সময়ের আন্দোলন 1830 সালের বিদ্রোহ থেকে 126 বছর পূর্ণ হওয়ার শেষে 1939 সালে এসে পৌঁছায়। 126 হল সাত সময়কালের প্রতীক। উভয় আন্দোলনই সাত সময়কালের পরিপূর্তির মধ্য দিয়েই শুরু হয়েছিল।
তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের বার্তা 1996 সালে আনুষ্ঠানিক রূপ পায় আওয়ার ফার্ম ফাউন্ডেশন নামের একটি পত্রিকায় প্রকাশিত দ্য টাইম অফ দি এন্ড শিরোনামের প্রবন্ধমালা প্রণয়নের মাধ্যমে। সেই প্রবন্ধগুলো 1776 সালের স্বাধীনতার ঘোষণার 220 বছর পর প্রকাশিত হয়েছিল। উভয় আন্দোলনের বার্তা আনুষ্ঠানিক রূপ পেয়েছিল 220 বছর পরে, এমন এক ইতিহাসের পর যেটি সরাসরি যুক্ত ছিল সেই বার্তার সঙ্গে যা ওই 220 বছরের শেষে এসে পৌঁছেছিল।
220 সংখ্যা সাত সময়, ঈশ্বরের দক্ষিণ রাজ্য জিহুদার বিরুদ্ধে ক্রোধ, যা খ্রিস্টপূর্ব 2666 সালে শুরু হয়েছিল এবং দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের চতুর্দশ পদে উল্লিখিত 2300 বছরের সূচনা, যা খ্রিস্টপূর্ব 43 সালের এই দুটির মধ্যকার সংযোগ লিঙ্ক নির্দেশ করে। 220 সংখ্যা দুটি ভবিষ্যৎবাণীকে একসঙ্গে যুক্ত করে এবং এই দুটি ভবিষ্যৎবাণী অ্যাডভেন্টবাদের মৌলিক পদসমূহে একত্রে উপস্থাপিত হয়েছিল, অর্থাৎ দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের 13 ও 14 পদে। সেই পদগুলিতে খ্রিস্ট ভাববাদীভাবে নিজেকে সেই নির্দিষ্ট পবিত্রজন হিসেবে পরিচয় করিয়েছিলেন। এটি হিব্রু শব্দ পালমোনিয়ের অনুবাদ, যার অর্থ বিস্ময়কর গণনাকারী।
অদ্ভুত গণনাকারী দুটি দর্শন উপস্থাপন করেন যা ভবিষ্যৎবাণীর দুটি ধারাকে প্রতিনিধিত্ব করে, ওই দুটি পদেই যেগুলোকে সিস্টার হোয়াইট অ্যাডভেন্টবাদের কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছেন। সূচনা বিন্দুটি 220 বছরের প্রতীকী সংযোগে 1844 সালে তাদের পরিপূর্ণতার সঙ্গে যুক্ত হয়। হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায় 20তম পদে সমাপ্ত হয়, ফলে অদ্ভুত গণনাকারী ভিন্ন এক অভিব্যক্তির মাধ্যমে 220 সংখ্যাটিকে চিহ্নিত করেন, কারণ ওই পদটি ওই তারিখে শুরু হওয়া প্রতিচিত্র প্রায়শ্চিত্তের দিবসের একটি প্রধান বৈশিষ্ট্য নির্দেশ করে।
কিন্তু প্রভু তার পবিত্র মন্দিরে রয়েছেন, তার সম্মুখে সমস্ত পৃথিবী নীরব থাকুক। হাবাকুক 2:20।
অ্যাডভেন্টবাদের কেন্দ্রীয় স্তম্ভকে প্রতিনিধিত্বকারী দুটি ভবিষ্যৎবাণীমূলক সময়কাল, যেগুলো সরাসরি বিস্ময়কর গণনাকারী দ্বারা প্রবর্তিত হয়েছিল, সেগুলো 220 বছরের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত। এবং যিশু বিস্ময়কর গণনাকারী, যিনি সবসময় কোনো কিছুর শেষকে তার শুরুর সঙ্গে চিহ্নিত করেন, তিনি 22 অক্টোবর 1844 তাদের সমাপ্তিকে 220 সংখ্যার দ্বারা চিহ্নিত করেছিলেন।
তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের মতোই প্রথম স্বর্গদূতের আন্দোলনও একটি শেষ সময়ে ক্রমশ 77-78 এবং অনিন্বন 19 সালে শুরু হয়েছিল, যেখানে লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের সাত সময় চিহ্নিত করা হয়েছিল। উভয় ইতিহাসে পরবর্তী মাইল ফলকটি 220 বছরের সমাপ্তি দ্বারা চিহ্নিত হয়েছিল, যা সাত সময়ের এক ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যও বটে, কারণ দুটি দর্শনের ছাজন এবং মারে সূচনাবিন্দুগুলি তাদেরকে পরস্পরের সাথে যুক্ত করে এমন 220 বছরের একটি সময়কাল নির্দেশ করে।
1611 সালে কিং জেমস বাইবেলের প্রকাশ ভারমন্ট টেলিগ্রাফ সংবাদপত্রে প্রকাশিত মিলারের বার্তার আনুষ্ঠানিকীকরণ, স্বাধীনতার ঘোষণাপত্রের প্রণয়ন এবং আওয়ার ফার্ম ফাউন্ডেশন পত্রিকায় দ্য টাইম অফ দ্য এন্ড প্রকাশ, এসবই ছিল প্রকাশনা। দুটি 220 বছরের সময়কালের শুরু ও সমাপ্তি ঐতিহাসিক দিকচিহ্ন হিসেবে একটি প্রকাশনাকে নির্দেশ করে। 220 সংখ্যা একটি ভবিষ্যৎবাণীমূলক সংযোগের প্রতীক এবং চারটি প্রকাশনাই প্রকাশনা হওয়ার সূত্রে যেমন পরস্পরের সঙ্গে যুক্ত, তেমনই তাদের নিজ নিজ ইতিহাসে জ্ঞানবৃদ্ধি হিসেবে উপস্থাপিত বার্তার মাধ্যমেও যুক্ত।
1611 সালের বাইবেলটি স্বর্গীয় দরবার থেকে মানবজাতির কাছে সুসমাচার পৌঁছানোর বিষয়টিকে উপস্থাপন করে। মিলারের বার্তা সময় সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোর প্রেক্ষাপটে স্থাপিত ছিল এবং হাবাক্কুকের দুটি পবিত্র চার্ট থেকে সহজেই বোঝা যায় যে মিলারের বার্তাটি ইতিহাসের রেখার মাধ্যমে গ্রাফিকভাবে উপস্থাপিত হয়েছিল। ভারমন্ট শব্দের অর্থ সবুজ পর্বত এবং ঐশ্বরিক অনুপ্রেরণা মতে সবুজ হল বিশ্বাসের প্রতীক।
এই স্বপ্ন আমাকে আশা দিয়েছিল। সবুজ দড়িটি আমার মনে বিশ্বাসের প্রতীক ছিল এবং ঈশ্বরে ভরসা রাখার সৌন্দর্য ও সরলতা আমার আত্মায় উদয় হতে শুরু করল। খ্রিস্টীয় অভিজ্ঞতা ও শিক্ষা 98।
মিলারের বার্তাটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল এবং বিশ্বস্ত গির্জা থেকে প্রচারিত হয়েছিল, কারণ শেষকালে পাহাড় বলতে গির্জা বোঝায়।
এবং শেষ দিনগুলোতে এমন হবে যে প্রভুর গৃহের পর্বত পর্বতমালার শীর্ষে প্রতিষ্ঠিত হবে এবং টিলাগুলোর ঊর্ধ্বে উন্নত হবে এবং সমস্ত জাতি তার দিকে প্রবাহিত হয়ে আসবে এবং অনেক লোক যাবে ও বলবে, এসো আমরা প্রভুর পর্বতে উঠি, যাকবের ঈশ্বরের গৃহে, তিনি আমাদের তার পথ শেখাবেন এবং আমরা তার পথে চলব, কারণ সিয়ন থেকে বিধান বের হবে এবং জিরুসালেম থেকে প্রভুর বাক্য। ঈশাইয়া 2:3।
মিলারের আনুষ্ঠানিককৃত পরীক্ষার বার্তা বিশ্বস্ত গির্জা থেকে এসেছিল এবং দ্য টেলিগ্রাফ নামে প্রকাশনাটি কিং জেমস বাইবেলের মতোই স্বর্গ থেকে আসা একটি বার্তার প্রতিনিধিত্ব করে, কারণ টেলিগ্রাফ শব্দটি, যা দুটি গ্রিক শব্দ থেকে গঠিত, অর্থে দূর থেকে আসা বার্তা। প্রথম শব্দ টেলে মানে দূর বা বহুদূর, আর দ্বিতীয় শব্দ গ্রাফো মানে লেখা বা নথিভুক্ত করা। একত্রে এদের অর্থ দাঁড়ায় দূরত্বে বসে লেখা বা প্রেরণ করা। 1611 সালে ঈশ্বর কিং জেমস বাইবেল প্রণয়নের মাধ্যমে স্বর্গ থেকে তার বার্তা প্রেরণ করেছিলেন এবং 220 বছর পরে 1831 সালে ভারমন্ট টেলিগ্রাফে প্রথম আনুষ্ঠানিক রূপ পাওয়া মিলারের বার্তাও স্বর্গ থেকে ঈশ্বরের বার্তা প্রেরণ করেছিল। সেই বার্তাটি ছিল 1798 সালে সমাপ্তির সময়ে উন্মুক্ত হওয়া জ্ঞানবৃদ্ধি, যা পরে সেই প্রজন্মের জন্য তিন ধাপের পরীক্ষা প্রক্রিয়া সৃষ্টি করেছিল। সেই ইতিহাসটি ফিউচার ফর আমেরিকায়ের ইতিহাসকে প্রতিকায়িত করেছিল।
1746 সালের স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশিত বাক্য ত্রয়োদশ অধ্যায়ের পৃথিবী থেকে ওঠা পশুর সূচনাকে প্রতিনিধিত্ব করে। এটি যুক্তরাষ্ট্রের সূচনাকে প্রতিনিধিত্ব করে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের অন্তিম পর্যায়ে স্বাধীনতার ওপর আরোপিত বিধিনিষেধকে চিহ্নিত করে। ফিউচার ফর আমেরিকার বার্তা নামেই যেমন ইঙ্গিত রয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে শুরুতেই যে সমাপ্তির প্রতিরূপ দেখানো হয়েছে সেই সমাপ্তিকে চিহ্নিত করে। 220 বছর পরে 1936 সালে যে মিনিস্ট্রি দ্য টাইম অফ দি এন্ড ম্যাগাজিন প্রকাশ করেছিল, তারা আগে যার নাম ছিল ফিউচার ফর আমেরিকা, সেই আইনগত সত্তা লাভ করে। সেই বছর দ্য টাইম অফ দি এন্ড ম্যাগাজিনটি প্রকাশিত হয়। এটি আওয়ার ফর্ম ফাউন্ডেশন নামে প্রকাশনায় আগে প্রকাশিত প্রবন্ধগুলো নিয়ে গঠিত ছিল।
ফিউচার ফর আমেরিকা নামের মিনিস্ট্রি স্বাধীনতার ঘোষণাপত্রের ইতিহাসের দিকে ইঙ্গিত করে, কারণ সেই প্রকাশনাটি যুক্তরাষ্ট্রের সূচনাকে চিহ্নিত করেছিল এবং যিশু সর্বদা শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন। প্রকাশনাটির শিরোনাম দ্য টাইম অফ দ্য এন্ড 1919 সালের শেষের সময়কে যেমন নির্দেশ করে, তেমনই মাইকেল উঠে দাঁড়ালে পরীক্ষাকালের সমাপ্তিকেও নির্দেশ করে। প্রকাশনাটিতে আনুষ্ঠানিকভাবে বিন্যস্ত বার্তা দানিয়েল অধ্যায় 11:44-45 1919 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে শেষের সময় উন্মোচিত হয়েছিল এবং উন্মোচিত ওই পদগুলি 1919 থেকে অধ্যায় 12:1 পর্যন্ত অগ্রসরমান একটি ঐতিহাসিক ধারাবাহিকতা উপস্থাপন করে, যেখানে মাইকেলের উঠে দাঁড়ানো এবং মানব পরীক্ষাকালের অবসান চিহ্নিত করা হয়েছে।
1746 সালে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রকাশ থেকে দ্য টাইম অফ দি এন্ড সাময়িকীর প্রকাশ পর্যন্ত 220 বছর হয় এবং শুরু ও সমাপ্তি একই ভবিষ্যৎবাণীমূলক বিষয়াবলিকেই সম্বোধন করছে। দ্য টাইম অফ দি এন্ডের প্রকাশনা আওয়ার ফার্ম ফাউন্ডেশন নামে প্রকাশনায় আগে প্রবন্ধ হিসেবে প্রকাশিত অধ্যায়গুলো একত্র করে সংকলিত হয়েছিল এবং এটি এই ভবিষ্যৎবাণীমূলক সত্য নির্দেশ করে যে মিলারাইট আন্দোলনের ভিত্তিগত সত্যগুলোকে ধারণ না করলে, যা হল আওয়ার ফার্ম ফাউন্ডেশন 1909 সালের টাইম অফ দি এন্ডে
ইনক্রিজ অফ নলেজ বোঝা অসম্ভব।
প্রথম ও তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের সমান্তরাল ইতিহাসে অন্তের সময় হিসেবে উপস্থাপিত মাইলফলক এবং বার্তার আনুষ্ঠানিকীকরণকে নির্দেশকারী মাইলফলক উভয়ই লেবীয় পুস্তক দুছব্যের অধ্যায়ের সাত সময়ের ভবিষ্যৎবাণীমূলক উপাদানসমূহ অন্তর্ভুক্ত করে। সমান্তরাল ইতিহাসে পরবর্তী মাইলফলকটি হল বার্তার ক্ষমতায়ন, যা চিহ্নিত হয়েছে ১১ আগস্ট ১৮৪০ প্রকাশিত বাক্য দশম অধ্যায়ের স্বর্গদূতের অবতরণ বা ১১ সেপ্টেম্বর ২০০৮ প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূতের অবতরণ দ্বারা। প্রকাশিত বাক্য নবম অধ্যায়ের দ্বিতীয় হায়ের পূর্ণতা প্রকাশিত বাক্য দশম অধ্যায়ের স্বর্গদূতকে নামিয়ে এনেছিল এবং প্রকাশিত বাক্য দশম অধ্যায়ের তৃতীয় হায়ের পূর্ণতা প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের স্বর্গদূতকে নামিয়ে এনেছিল।
সমান্তরাল ইতিহাসে স্বর্গদূত অবতরণ করার মুহূর্তে শেষ বৃষ্টি ছিটিয়ে পড়া শুরু করে। সেই মুহূর্তে পূর্বাভাসিত ঘটনার নিশ্চিতকরণের মাধ্যমে বার্তাটি শক্তিশালী হয়। মিলারাইটদের জন্য তা ছিল প্রকাশিত বাক্য নবম অধ্যায় ১৫ পদের দ্বিতীয় বিপদে ইসলামের সময় ভবিষ্যৎবাণীর পূরণ হিসেবে ওসমানীয় আধিপত্যের অবসান। ১৪৪,০০০ আন্দোলনের ক্ষেত্রে তা ছিল জাতিদের ক্রোধান্বিত হওয়া, যা প্রকাশিত বাক্য দশম অধ্যায় ৭ পদে সপ্তম তুরির সময়ে থাকা তৃতীয় বিপদ সম্পর্কিত ইসলামের একটি ভবিষ্যৎবাণী, এবং এটি পূরণ হয়েছিল যখন নিউ ইয়র্ক সিটির বৃহত ভবনগুলো ধসে ফেলা হয়েছিল।
সমান্তরাল ইতিহাসসমূহের প্রতিটি প্রধান মাইলফলকের সরাসরি যোগসূত্র রয়েছে বিস্ময়কর গণনাকারীর কাজে। তিনি দুইটি দর্শনের পারস্পরিক সম্পর্কের ওপর তার স্বাক্ষর রাখেন, যে দুটি দর্শন যথাক্রমে ২৩০০ বছর এবং ২৫২০ বছরকে প্রতিনিধিত্ব করে। দূতের অবতরণের সময় যে ভবিষ্যৎবাণীময় প্রহরীরা উত্থিত হন, তারা এক সতর্কতার তূর্যধ্বনি বাজান, যার মধ্যে লাওদিকিয়ার প্রতি বার্তাও অন্তর্ভুক্ত থাকে। এই বার্তাটি ১৮৫৬ বৃহত্তর আলোর মোহর খোলার সঙ্গে সরাসরি সংযুক্ত ছিল। হাবাক্কুকের দুই ফলকের মাইল ফলকটি, যা ১৮৪৩ ও ১৮৫০ সালের অগ্রদূতদের চার্ট দ্বারা উপস্থাপিত এবং যেগুলো দুটি চিত্ররূপে সাত সময় প্রদর্শন করে, প্রতিটি সমান্তরাল ইতিহাসে দূতের অবতরণ ও প্রথম হতাশার মধ্যবর্তী সময়ে এসে উপস্থিত হয়।
বিলম্বের সময় মাইল ফলকটি সরাসরি ১৮৪৩ সালের ব্যর্থ ভবিষ্যৎবাণীর সঙ্গে সংযুক্ত, যা ছিল ২৩০০ বছর এবং ২৫২০ বছরের উভয় সময়কালের পরিপূর্তির ভবিষ্যৎবাণী। মধ্যরাত্রির আহ্বান বার্তা ছিল ওই দুইটি ভবিষ্যৎবাণীমূলক সময়কালের শীঘ্রই আসন্ন পরিপূর্তির শনাক্তকরণ। শেষ মাইলফলকে বন্ধ বিধানকালীন দরজা ওই দুই ভবিষ্যৎবাণীমূলক সময়কালের পরিপূর্তিকে চিহ্নিত করে এবং নির্দেশ করে কোথায় সপ্তম বা জুবিলি তুর্য বাজতে শুরু করে। প্রতিটি ইতিহাসের প্রতিটি মাইলফলক সরাসরি সাত সময়ের সঙ্গে সংযুক্ত, এবং সাত সময় সেই সুতা প্রতিনিধিত্ব করে যা দুই ইতিহাসকে একসঙ্গে বেঁধে রাখে এবং উভয় ইতিহাসই অন্তিম বৃষ্টির বার্তাকে প্রতিনিধিত্ব করে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
যারা অবাধ্য হয়ে বাক্যে হোঁচট খায়, তাদের কাছে খ্রিস্ট আপত্তির শিলা, কিন্তু যে পাথর নির্মাতারা তুচ্ছ করেছিল সেইটিই হয়েছে কর্ণশিলা। প্রত্যাখ্যাত পাথরের মতো পৃথিবীতে তার মিশনে খ্রিস্ট অবহেলা ও নির্যাতন সহ্য করেছিলেন। তিনি ছিলেন মানুষদের দ্বারা তুচ্ছ ও পরিত্যক্ত, দুঃখের মানুষ এবং শোকে অভ্যস্ত। তিনি তুচ্ছ হয়েছিলেন এবং আমরা তাকে মর্যাদা দিইনি, ঈশাইয়া ৮৩:৩। কিন্তু তার মহিমান্বিত হওয়ার সময় নিকটেই ছিল। মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের দ্বারা তিনি শক্তিসহ ঈশ্বরের পুত্র বলে ঘোষিত হবেন, ১ কলন্নুত। তার দ্বিতীয় আগমনে তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু হিসেবে প্রকাশিত হবেন। যারা এখন তাকে ক্রুশবিদ্ধ করতে উদ্যত, তারা তার মহিমা স্বীকার করবে। সমগ্র মহাবিশ্বের সামনে সেই প্রত্যাখ্যাত পাথরই হবে কর্ণশিলা। আর যাহার উপরে ইহা পড়িবে, তাহাকে চূর্ণ বিচূর্ণ করিয়া ধূলিসাৎ করিবে। যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করিয়াছিল, তাহারা অচিরেই দেখিতে পাইবে যে তাহাদের নগর ও তাহাদের জাতি ধ্বংসপ্রাপ্ত হইবে, তাহাদের মহিমা ভঙ্গ হইবে এবং বায়ুর সম্মুখে ধূলির ন্যায় ছড়াইয়া পড়িবে। আর কি ছিল যাহা জিহুদীদের ধ্বংস করিয়াছিল? তাহাই ছিল সেই শিলা, যাহার উপরে যদি তাহারা নির্মাণ করিত, তবে তাহাই তাহাদের নিরাপত্তা হইত। ইহা ছিল ঈশ্বরের অবজ্ঞাত মঙ্গল, তুচ্ছ জ্ঞানিত ধার্মিকতা, উপেক্ষিত করুণা, মানুষ আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে স্থাপন করিল এবং যাহা তাহাদের পরিত্রাণ হইতে পারিত তাহাই তাহাদের বিনাশে পরিণত হইল। যাহা কিছু ঈশ্বর জীবনের জন্য বিধান করিয়াছিলেন তাহারাই তাহা মৃত্যুর জন্য বলিয়া প্রমাণ পাইয়াছিল। জিহুদীদের দ্বারা খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের মধ্যেই জিরুসালেমের ধ্বংস নিহিত ছিল। ক্যালভেরির উপরে যে রক্তপাত হইয়াছিল তাহাই সেই ভার ছিল যাহা তাহাদিগকে এই জগতের জন্য এবং আগত জগতের জন্য সর্বনাশের অতলে নিমজ্জিত করিয়াছিল। ঈশ্বরের অনুগ্রহের প্রত্যাখ্যানকারীদের উপরে যখন বিচার পতিত হইবে সেই মহান অন্তিম দিবসেও তদ্রূপ হইবে। খ্রিস্ট, যিনি তাহাদের বাধার শিলা, তখন তাহাদের নিকট প্রতিশোধ পরায়ণ পর্বতের ন্যায় প্রতীয়মান হইবেন। তাহার মুখমণ্ডলের মহিমা, যা ধার্মিকদের জন্য জীবন, তাহাই দুষ্টদের জন্য ভস্মকারী অগ্নি হইবে। প্রত্যাখ্যাত প্রেম, অবজ্ঞাত অনুগ্রহের কারণেই পাপীর বিনাশ ঘটিবে।
বহু দৃষ্টান্ত ও পুনঃপুন সতর্কবাণীর মাধ্যমে যিশু দেখিয়েছিলেন ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করলে ইহুদিদের কী পরিণতি হবে। এই কথাগুলির মাধ্যমে তিনি প্রতি যুগের সেই সকলের উদ্দেশ্যে বলেছিলেন যারা তাকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। প্রতিটি সতর্কবাণী তাদেরই জন্য। অপবিত্রকৃত মন্দির, অবাধ্য পুত্র, কপট বাগানীরা, অবজ্ঞাকারী নির্মাতারা, প্রত্যেক পাপীর অভিজ্ঞতায় এদের প্রতিরূপ রয়েছে। যদি সে পশ্চাত্তাপ না করে তবে তারা যে সর্বনাশের পূর্বাভাস দিয়েছিল সেটাই তার পরিণতি হবে। যুগের আকাঙ্ক্ষা ১৯৯০০৬০০